exclusively on FusionBD.com.
Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature, stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening.
Sunday Suspense. Shudumatro, Radio Mirchi 98.3 FM. It's hot.
১৮৮৭ সালে বিটনস ক্রিশ্চিয়ান অ্যানুয়ালে শার্লক হোমসের আত্মপ্রকাশ। আর্থার কনান ডয়েলের লেখা এই গল্পের নাম ছিল আ স্টাডি ইন স্কারলেট। তখন অবশ্য কেউ তেমন আমল দেয়নি, কিন্তু ১৮৯০ থেকে বিখ্যাত স্ট্র্যান্ড ম্যাগাজিনে বেরোতে লাগল হোমস ওয়াটসন জুটির কাণ্ড কারখানা। ব্যাস আর দেখে কে, অচিরেই বিশ্ব সাহিত্যের হল অফ ফেমে জায়গা করে নিল ওরা। আর এই জয়যাত্রা জাঁকিয়ে শুরু ১৮৯১ এ প্রকাশিত আ স্ক্যান্ডাল ইন বোহিমিয়া দিয়ে। আজ সেই গল্প আপনার জন্য এই প্রথমবার বাংলায় রেডিওতে। গল্পটি অনুবাদ করেছেন ও বেতার রূপ দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রধান চরিত্রে হোমস, ওয়াটসন, বোহিমিয়ার রাজা এবং আইরিন অ্যাডলার। অভিনয় মীর, দীপ, অনির্বাণ ঘোষ এবং আইরিন অ্যাডলারের ভূমিকায় শ্রীলেখা মিত্র। শুরু হচ্ছে আ স্ক্যান্ডাল ইন বোহিমিয়া। শার্লক হোমসের কাছে সেই ছিল দ্য ওম্যান, মানে যাকে বলে সর্বোত্তম, মানে পৃথিবীর এই অগুন্তি স্ত্রী জাতির মধ্যে নাকি তার মতো আর কেউ নেই। বোঝো কাণ্ড, ও তার নামটাই তো বলা হয়নি, আইরিন অ্যাডলার। মোট কথা, তার নাম শুনলেই শার্লকের কেমন যেন একটা ভাব জাগত, ঠিক প্রেম নয় কিন্তু, জানেন। এই একটি ব্যাপারেই আমার করিতকর্মা বন্ধুকে আমি ডা হা ফেল করতে দেখেছি। এমন হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির মানুষ তো এ জগতে অন্তত আমি দেখিনি, কিন্তু এই প্রেম নামক আবেগটির ওর কাছে কোনো মূল্যই নেই। স্ট্রেঞ্জ, আমি যতবারই ওকে এ বিষয়ে প্রশ্ন করেছি, ওর সটান উত্তর ওসব হালকা হালকা মৃদু ফুলেল ব্যাপার স্যাপার আমার পোষায়। ওসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে নাকি বিচার শক্তি গুইয়ে যায়। তা এ হেন ঠোটকাটা ভদ্রলোকও এই আইরিন অ্যাডলারের কাছে কুপকাত। বিয়ের পর থেকেই আমার হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল, ওই যেরকম হয় আর কি। নিজের আলাদা সংসার, আলাদা একটা এস্টাবলিশমেন্ট নিয়েই আমি বুঝ তখন। আবার নতুন করে ডাক্তারিটাও শুরু করেছিলাম, ফলে অন্যদিকে মন দেওয়ার বিন্দু মাত্র সময় ছিল না। আর শার্লকও যেমন কোন রকম সামাজিকতার ধার ধারে না, নিজের ওই পাহাড় প্রমাণ বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে ভিন্ন জগতের বাসিন্দা। মাঝে মাঝে ওর খবর যে আমি পেতাম না তা নয়, কেসের পেছনে একা একা ছুটে যাচ্ছে, অম্লান বদনে সলভ করছে এমন কিছু যা পুলিশও হাত তুলে সারেন্ডার করে দিয়েছিল, খবর রাখতাম সবই। তারপর এই কয়েকদিন আগে, বোধহয় ২০ মার্চ হবে ১৮৮৮, আমি একজন পেশেন্টকে দেখে ফিরছি, বেকার স্ট্রিটের মুখে এসে পড়েছি। খুব চেনা সেই দরজার সামনে দিয়ে ক্রস করে যাওয়া মাত্রই মনটা আনজান করে উঠল। শার্লককে খুব দেখতে ইচ্ছে করে উঠল। উপরে তাকিয়ে দেখি ঘরে আলো জ্বলছে, আর শার্লকের লম্বা রোগা চেহারা ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছে। ওর মাথাটা মনে হল বুকের উপর ঝুঁকে আছে, আর হাতটা পেছন দিকে মোড়া। কোকেনের নেশা ওর ছুটে গেছে, আর মাথার মধ্যে কিছু একটা ছটফট করছে। সে যাক, উঠে এলাম উপরে। সেই ঘরে যেখানে একসময় আমিও দাপিয়ে বেড়াতাম। আনন্দে আত্মহারা হওয়া পাবলিক শার্লক নয়, ফলে আমায় দেখেও তেমন সাংঘাতিক উচ্ছ্বাস সে দেখায়নি। কিন্তু বেশ বুঝেছিলাম আমার আশায় সে বেজায় মজা পেয়েছে। তৎক্ষণাৎ সিগারেট কেসটা এগিয়ে দিল আর ইশারা করল মদের বোতলের দিকে।
বিয়ে টিয়ে করে খাসা আছো মনে হচ্ছে, কদিনে বেশ ঝরেছ দেখছি। সাড়ে সাত পাউন্ড তো বটি?
সাত,
আর একটু ভাবলে পারতাম। সাত, রাইট রাইট রাইট, সাত পাউন্ড। তা আবার ডাক্তারি ধরলে কবে থেকে?
কি করে জানলে?
ওয়াটসন, দেখে, এ তো দেখেই বোঝা যাচ্ছে যে তুমি শেষ কয়েকদিন রুগী দেখতে গেছো নানা জায়গায়, বৃষ্টিতে ভিজেছো দেদার, আর বাড়িতে যে কাজের মেয়েটিকে রেখেছ সে একটি আস্ত অকম্মার ঢেঁকি।
বাবা, হ্যাঁ, ওই যে সেদিন একটু গ্রামের দিকে কাজে গিয়েছিলাম, ফেরার সময় কি বৃষ্টি রে বাবা, কাদা টাদা লেগে একাকার, কিন্তু সে ড্রেস তো আমি ছেড়ে এসেছি। তুমি এই নতুনটা দেখে সে খবর কি করে বুঝলে? আর হ্যাঁ, এই কাজের মেয়েটিকে নিয়ে আর পারা যাচ্ছে না, আমার স্ত্রী তোকে নোটিশও দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না।
এ আর এমন কি, ওই যে দেখো তোমার বাঁ পায়ের জুতোর ভেতর দিকে ছটা আঁচড়ের দাগ, অর্থাৎ তুমি বৃষ্টিতে বেরিয়েছিলে আর ফেরার পর সে গুচ্ছের কাদা তুলতে গিয়ে আনাড়ি কাজের মেয়েটি দিয়েছে জুতোর বারোটা বাজিয়ে। আর তাছাড়া কেউ যদি ঢোকা মাত্রই ওরোফর্মের গন্ধে ঘর মম করে, ডান হাতে তর্জনী নাইট্রেট অফ সিলভারের ব্যবহারের ফলে কালো হয়ে থাকে আর হ্যাটের পাশটা স্টেথোস্কোপ রাখার কারণে উঁচু হয়ে থাকে, তবে কি খুব শক্ত আঁচ করা যে ভদ্রলোকের বেশ পশার বেড়েছে?
তুমি যখন এমন সহজভাবে সবকিছু বুঝিয়ে বলো না, মনে হয় আরে এ তো জলের মতো, না পারার কি আছে। কিন্তু তাও প্রতিবারই রহস্যের সামনে পড়ে কেমন ঘেঁটে যাই। আগে মনে করতাম তোমার এই যে দেখার চোখটা না, আমিও কিছু কম যাই না, কিন্তু এখন বুঝি খামোখাই
খামোখা টামোখা কিছু না, তুমি দেখো কিন্তু ঠিক খুঁটিয়ে দেখো না, আমাদের তফাতটা এখানে। আচ্ছা বলো তো, বহু যাতায়াত তো করেছো এখানে, নিচ থেকে এই গহর অবধি আসতে কটা সিঁড়ি পড়ে?
কটা সিঁড়ি, খেয়াল করিনি তো।
সেই খেয়াল করনি, দ্যাট ইজ মাই পয়েন্ট। সতেরোটা আমি জানি, কারণ আমি শুধু দেখিনি, আমি অবজার্ভও করেছি। সে যাক, ছাড়ো, এটা ধরো তো।
শার্লক আমায় একটা বেশ মোটা কাগজে লেখা গোলাপি রঙের চিঠি জাতীয় কিছু একটা দিল, তাতে কোনো তারিখ ঠিকানা নাম কিছু নেই।
শেষ ডাকে এসেছে চিঠিটা, জোরে পড়ো তো দেখি।
আজ রাত পৌনে আটটা নাগাদ আমি আপনার সঙ্গে এক অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করতে আসব, সে সময় চেম্বারে থাকবেন, আপনার কথা আমি ইউরোপের এক রাজপরিবারের কাছে শুনেছি, তাঁদের এক জটিল কেস আপনি যেভাবে সলভ করেছেন তার থেকেই আমার বিশ্বাস আপনি পারবেন এ সমস্যার সমাধান করতে। আর একটা ব্যাপার, কাউকে যদি মুখোশ পরে ঢুকতে দেখেন আশ্চর্য হবেন না। তো রহস্যের গন্ধ পাচ্ছিস শার্লক, কি বলো?
সূত্র না দেখে সিদ্ধান্তে পৌঁছানো মারাত্মক ভুল ওয়াটসন, কোনদিন করতে নেই। কি হয় জানো, মাথা একরকম করে ফ্যাক্টগুলোকে এমন ভাবে সাজিয়ে নেয় যাতে সেগুলো তোমার পছন্দসই থিয়ারির সঙ্গে খাপ খেয়ে যায়। তুমি বলো, চিঠিটা দেখে তুমি কি বুঝেছ?
যা লেখা এটা বেশ বেশ উচ্চবিত্ত কেউ, কারণ দেখো এই কাগজটা সস্তায় পাওয়া যাবে না, খুব দামি কাগজ আর মজবুত কাগজ ঢের দেখেছি, কিন্তু এটা একটু বেশি শক্ত না, কি পিকিউলিয়ার কেমন?
ঠিক বলেছো, পিকিউলিয়ার। আলোয় ধরে দেখো, দেখো দেখো দেখো, এ কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না।
হ্যাঁ, এই তো জলছাপ তো স্পষ্ট, একটা ছোট জি, পাশে বড় ই, একটা পি, আবার একটা বড় জি লেখা, সঙ্গে একটা ছোট টি, কারিগরের নাম বা মনোগ্রাম বোধহয়?
না, একটা বড় জি এর সঙ্গে ছোট টি, মানে গেসেলশাফট, জার্মান শব্দ। আমরা যেমন সিও লিখি কোম্পানি বোঝাতে, তেমন জার্মানরা গেসেলশাফট লেখে, পি মানে তো প্যাপিয়া নিঃসন্দেহে। এবার হচ্ছে ওই যে ই আর জি, দাঁড়ো, কন্টিনেন্টাল গ্যাজেটিয়ারটা উল্টাই। ইজি এগ্রিয়া, এই তো পেয়েছি। রাইট, জার্মান অধ্যুষিত বোহেমিয়ায় অবস্থিত। গ্রেট, কাঁচ আর কাগজের ফ্যাক্টরির জন্য বিখ্যাত। তাবৎসো, কোন সিদ্ধান্তে উপনীত হইলে শেষমেশ?
কাগজটা বোহেমিয়ায় তৈরি,
আর পত্র লেখক নিজে একজন জার্মান। এই ওরাই এমন রসকসহীন চিঠি লিখতে পারে। এখন দেখার, একজন জার্মান যে বোহেমিয়ার কাগজে চিঠি লেখে আর নিজে একটা মুখোশ পরে দেখা করতে চায়, তার আসল উদ্দেশ্যটা কি? এই তিনি এলেন বোধহয়। দুটো ঘোড়ায় টানা গাড়ি নির্ঘাত, ঠিক বলেছি, বেশ দামি ঘোড়া। পয়সাওয়ালা ক্লায়েন্ট ওয়াটসন, মনে হয় ভালো দাও মারা যাবে।
এই আমি উঠি তাহলে।
মাথা খারাপ? বসো 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 বসো। জানোই তো আমি তোমায় ছাড়া কেমন কানা। ইন্টারেস্টিং কেস মনে হচ্ছে, মিস করলে আফসোস হবে বলে দিলাম।
কিন্তু তোমার ক্লায়েন্ট?
উনি ঢুকছেন। মন দিয়ে সবকিছু শোনো। আসুন।
ঘরে যিনি ঢুকলেন তিনি রীতিমতো লম্বা, সাড়ে ছফুট তো বটেই, ছবিতে দেখা হারকিউলিসের মতো অনেকটা গড়ন। পরনে বেশ দামি এক জমকালো পোশাক, যদিও আমাদের ইংলিশ রুচিতে একটু বেশি জমকালো। গায়ে এমন গয়নাগাটি যেন কুবেরের সমস্ত সম্পদ উপুর করে দেওয়া হয়েছে। মাথায় হ্যাট, আর মুখের একটা অংশ কালো মুখোশে ঢাকা। একটা হাত দিয়ে মুখোশটা ধরা, দেখে মনে হচ্ছে যেন এই মাত্র ওটা অ্যাডজাস্ট করলেন। তবে তার মধ্যে থেকেও প্রখর ব্যক্তিত্ব ঠিকরে বেরোচ্ছে। মোটা ঠোঁট, লম্বা থুতনিতে গোয়ারতুমি, গাজোয়ারি আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটে উঠছে।
চিঠি পাঠিয়েছিলাম, কত ছিল আসার?
হ্যাঁ পেয়েছি, বসুন। ইনি আমার বন্ধু সহযোগী ডক্টর ওয়াটসন। তা আপনার পরিচয়টা?
আমি কাউন্ট ভন ক্রম, বোহেমিয়ার অভিজাত এক পরিবারের সদস্য। একটা কথা, এই আপনার বন্ধুটিকে বিশ্বাস করা যায় তো? নইলে আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই।
হয় আমরা দুজনে মিলে শুনবো, নয়
সে আপনাদের ব্যাপার। কিন্তু সবটা খুলে বলার আগে আপনাদের একটা কথা দিতে হবে, এ বিষয়ে কাউকে কিছু বলবেন না, অন্তত আগামী দুবছর তো নয়, কারণ জানাজানি হয়ে গেলে খুব বিপদ হয়ে যাবে, হয়তো হয়তো ইউরোপের ইতিহাসটাই বদলে গেল।
আই প্রমিস।
আমিও
মাফ করবেন, এই মুখোশটা পরে থাকতে বাধ্য আমি, কিছু মনে করবেন না। আসলে যার হয়ে আমি এখানে এসেছি তিনি চান না আমাদের পরিচয় ফাঁস হোক, তাই আর আসলে আসলে আমি আপনাদের ভুল পরিচয়ও দিয়েছি, আমি কাউন্ট ভন ক্রাম নই।
জানি
চান, আসলে আসলে ব্যাপারটা এতটাই স্পর্শকাতর যে যত রকম সম্ভব প্রিকশন নিতে হচ্ছে, নইলে এই স্ক্যান্ডেলটা ছাড়খাড় করে দিতে পারে একটা গোটা রাজ পরিবার। আমি অনস্টিং রাজবংশের কথা বলছি, বহু বছর ধরে বোহেমিয়ার রাজপাট তারাই সামলান।
তাও জানি। সো ইওর ম্যাজেস্টি, আপনি যদি ব্যাপারটা খানিক খুলে বলেন সাহায্য করতে সুবিধা হয়।
শার্লকের মুখে আচমকা ইওর ম্যাজেস্টি শুনে ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠলেন চেয়ার থেকে, প্রচন্ড উত্তেজিত লাগছিল তাকে। তারপর হঠাৎ মুখোশটা হেঁচড়ে খুলে মাটিতে নিক্ষেপ করলেন।
হ্যাঁ, আমি বোহেমিয়ার রাজা, বোহেমিয়ার রাজা। এত লুকোছাপা কিসের?
সত্যি তো, আপনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বুঝেছিলাম আপনি যে সে নন, খোদ বোহেমিয়ার রাজা।
কি করব বলুন, আমি তো ঠিক নিজে আগেই এসব ব্যাপার সামলাইনি, মানে অভ্যস্ত নই, কিন্তু ব্যাপারটা এত স্পর্শকাতর যে কাউকে বিশ্বাস করতে পারলাম না, সেই প্রাগ থেকে ছদ্মবেশে আসছি।
শুরু করুন।
এই মোটামুটি 5 বছর আগে একবার ওয়ারস গিয়েছিলাম বেশ কিছুদিনের জন্য, তো সেখানে আলাপ হল আইরিন অ্যাডলারের সঙ্গে। নাম শুনেছেন? নামজাদা অভিনেত্রী।
ওয়াটসন, আমার নামের খাতাটা একটু দেখো তো।
শার্লকের এই একটা অদ্ভুত অভ্যেস ছিল, নামি ব্যক্তিত্বের যাবতীয় বৃত্তান্ত বা উল্লেখযোগ্য ঘটনা একটা খাতায় লিখে রাখত, ফলে কাজের সময় অসুবিধে পড়তে হতো না। আইরিন অ্যাডলারের নামটা পেলাম একজন ইহুদি ধর্মপ্রচারক ও এক মিলিটারি অফিসারের মাঝমতিখানে।
নিউ জার্সিতে জন্ম 1858, ইম্পেরিয়াল থিয়েটার অফ ওয়ারশয় মূল গায়িকা, অপেরা স্টেজ থেকে রিটায়ার করে এখন লন্ডনে থাকেন। আচ্ছা, তা ইওর ম্যাজেস্টি, এই মহিলার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তাকে বেশ কিছু অন্তরঙ্গ প্রেমপত্র লেখেন, আর এখন সেই সব চিঠি ফেরত চান?
আলবাত,
লুকিয়ে বিয়েটিও কি?
মোটেই না।
আপনার কোন দলিল বা সার্টিফিকেট তার কাছে রয়ে গেছে?
নেই নেই নেই, কিচ্ছু নেই।
তবে খামোখা চিন্তা করছেন কেন? তিনি যদি চিঠিগুলো দেখিয়ে আপনাকে ব্ল্যাকমেলও করতে চান, পরোয়া নেই, কারণ তাকে তো আগে প্রমাণ করতে হবে যে।
আরে, আমার হাতের লেখা দেখালেই তো।
দুষ, ও তো নকল করা যায়।
কাগজটা তো আমার, প্রাইভেট নোটবুকে।
চুরি করা যায়?
ওতে সিলমোহর রয়েছে আমার।
সেটাও জাল করা যায়?
আমার ছবি
কিনতে পাওয়া যায়?
আমরা দুজনেই আছি ছবিটায়।
এইটা সর্বনাশ, কাঁচা কাজ করে ফেলেছেন ইওর ম্যাজেস্টি।
আরে, তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? আমি তখন যুবরাজ, যা মন চেয়েছে করেছি। এরকম হয়ে যাবে কি করে বুঝবো বলুন তো?
ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে।
চেষ্টা কি করিনি ভাবছেন?
তাহলে কিনে নিন, যা টাকা চায় দিয়ে দিন না।
বেচবে না।
চুরি করিনি?
পাঁচবার ট্রাই করেছি, দুবার চোর ঢুকিয়েছিলাম বাড়িতে। কোথায় কি তোলপাড় করেছে গোটা বাড়ি। একবার তো বেড়াতে গিয়েছিল, আমি মালপত্র লোপাট করে দিলাম, কোথাও কিছু পেলাম না মশাই। কি আজব মহিলা না জানেন, লোক দিয়ে মাঝরাস্তায় চিন্তাই করানোর চেষ্টা করেছি, আর মাথায় কিছু আসছে না আমার।
মজার ব্যাপার কিন্তু।
আমার কাছে খুব আশঙ্কার।
না, তা তো বটেই, কিন্তু ভদ্রমহিলার মতলব কি বলুন তো? ছবিটা নিয়ে ঠিক কি করতে চান?
আমার সর্বনাশ।
অর্থাৎ?
কিছুদিনের মধ্যেই আমার বিয়ে।
হ্যাঁ জানি তো,
স্ক্যান্ডিনেভিয়ার রাজার মেজো মেয়ে ক্লোটিল লোথম্যানের সঙ্গে। একটি বারও যদি আমার এই পূর্ব কথা জানাজানি হয়ে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে মশাই, সব শেষ হয়ে যাবে। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন।
তো আইরিন অ্যাডলার এখানে আসছেন কোথা থেকে?
আপনি ওকে চেনেন না, সাংঘাতিক মহিলা, দেখতে এমন সুন্দর মায়ার মতো, কিন্তু এত কঠিন হৃদয় আমি আমি দেখিনি জীবদ্দশায়। আইরিন ছবিটা ফাঁস করে দেবে বলেছে। আমি জানি ও ও আমার সর্বনাশ না করে ছাড়বে না, যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছা।
এখনো ছবিটা পাঠায়নি কাউকে, আপনি শিওর?
হ্যাঁ, আগামী সোমবার আমাদের বিয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, আইরিন বলেছে সেদিনই সে।
এখনো হাতে দিন তিনেক রয়েছে। বেশ তো, আপনি এখন লন্ডনেই আছেন ধরে নিচ্ছি?
অগত্যা ল্যাংহামে থাকছি, ওই কাউন্ট ভন ক্রাম নামেই।
গ্রেট, ঠিক আছে, কিভাবে এগোই টেগোই খবর দিচ্ছি, চিন্তা করবেন না।
হ্যাঁ, দয়া করে দেখুন প্লিজ, খুব দুশ্চিন্তায় থাকবো।
ও আচ্ছা, পারিশ্রমিকের ব্যাপারটা?
হ্যাঁ, যা যা খুশি, যা খুশি তাই। আমি ওই ছবিটার জন্য আমার রাজ্যের একটা ভাগ আপনাকে দিয়ে দেবো, হবে? একটা কিছু উপায় বের করুন প্লিজ।
সে নয় হলো, কিন্তু এখনকার খরচপাতির জন্য।
হ্যাঁ নিন, £300 সোনা আছে আর 700 টাকার নোটে, আপাতত চলে যাবে তো?
নিশ্চয়ই। এক মিনিট, রিসিপ্টটা নিয়ে যান প্লিজ। ভদ্রমহিলার ঠিকানাটা?
ব্রাইনি লজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড।
রাইট, ঠিক আছে, হবে। ও, আরেকটা কথা, ছবিটা কি বাঁধানো ছিল নাকি এমনি?
হ্যাঁ হ্যাঁ, বাঁধানোই তো।
শুভরাত্রি ইওর ম্যাজেস্টি, কথা দিলাম শিগগিরই ভালো খবর দেব। ওয়াটসন, আর আটকাবো না, গুড নাইট। তবে আগামীকাল পারলে দুপুর 3টে নাগাদ চলে এসো, এই বিষয়টা নিয়ে খানিক আলোচনা আছে।
যেমন কথা তেমন কাজ। পরের দিন ঠিক 3:07 আমি বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি উমা শার্লক বেপাত্তা। বাড়িওয়ালি মিসেস হাডসন বললেন সেই নাকি সকাল 8টায় বেরিয়ে গেছে। অতএব বৎস, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমার কিন্তু ইতিমধ্যেই বেশ রোমাঞ্চকর লাগছিল এই বোহিমিয়ার রাজার কেসটা। অন্য আরো দু একটা কেসের মতো মার দাঙ্গা খুন খারাপি ব্যাপার নেই এটায়, কিন্তু তাও কেমন যেন আমার টান ছিল কেসটা। আর তারপর খোদ রাজার কেস বলে কথা। যাক, অপেক্ষায় বসে আছি তো আছি, কটা হবে, চারটে আন্দাজ। হঠাৎ দেখি একটি মাতাল গোছের লোক, উস্কো খুস্কো চেহারা, বিতিকিচ্ছিরি পোশাক নিয়ে হুড়মুড়িয়ে ঢুকে এলো। সত্যি বলছি, আমি আমার গুণধর বন্ধুর ছদ্মবেশ ধারণের সমস্ত কায়দা জানি, কিন্তু এই চেহারা দেখে না সম্পূর্ণ ঘেঁটে গিয়েছিলাম। অবাক হয়ে তাকিয়ে রয়েছি, দেখি শার্লক আর হালকা ইশারা করে ভেতরে ঢুকে গেল। মিনিট পাঁচেক পরে বেরোলো, যখন ফিটফাট কেতা দুরস্ত, ফায়ারপ্লেসের সামনে টান টান হয়ে বসে পড়ল। আর তারপর খামুখাই দেখি হেসে মরে। আরে হলোটা কি
ভাবতেই পারবে না, সকাল থেকে আমার কি গেল।
ওই আইরিন অ্যাডলারের বাড়ির সামনে ঘাপটি মেরেছিলে নির্ঘাত, অবজার্ভ করছিলে তাকে।
তা বটে, তবে শোনো, আটটা নাগাদ ওই ভ্যাগাবন্ডের মতো সেজে তো বেরোলাম। ব্রায়নি লজ খুঁজে পেতে অসুবিধে হল না, বেশ ছিমছাম বাড়ি, রাস্তার উপরই, স্ট্রেট দোতলা উঠে গেছে। পেছন দিকে একটা সুন্দর বাগান রয়েছে, ডান দিকে একটা বেশ সাজানো গোছানো বসানোর ঘর, লম্বা জানালাওয়ালা, প্রায় জমি ছুঁয়ে যায়। সমস্তটা ঘুরে ঘুরে দেখলাম, তাছাড়া তেমন রিমার্কেবল কিছু নেই। আরেক দেখলাম, ওই খিড়কির প্যাসেজটায় খুব সহজেই ঢুকে পড়া যায়। তারপর শোনো, ওই বাগানের দেয়াল ঘেঁষে দেখি কি একটা জমায়েত গোছের, ঘোড়া টোড়াতে পরিষ্কার করা চলছে। তো আমিও ভিড়ে গেলাম, খুব করে ঘোড়াগুলোকে মুছে টুছে দিলাম। লোকগুলো খাসা জানো, বকশিস দিল, তামাক দিল, আর আশপাশের বাসিন্দাদের অজস্র কেচ্ছা কেলেঙ্কারির কথা শোনালো। কি করব, শুনতেই হলো।
অ্যাডলার সম্বন্ধে কি পেলে?
ওহ, আইরিন অ্যাডলার, ইনি তো দেখলাম ও তল্লাটের প্রায় সবারই মাথা ঘুরিয়ে রেখেছেন। এমন সুন্দরী নাকি আর গোটা দেশে নেই, চুপচাপ থাকেন, কোনো সাথে পাঁচে নেই, গান থিয়েটার নিয়ে রোজ নিয়ম করে পাঁচটা নাগাদ বেরিয়ে যান, আর সাতটায় ফেরেন, খেয়ে দে ঘুম। ওই থিয়েটার না থাকলে পারতপক্ষে বেরোন না। লোকজন যে প্রচুর তার সঙ্গে দেখা করতে আসেন তাও নয়, ওই এক ডার্ক হ্যান্ডসাম পুরুষ ছাড়া তিনি আসেন এবং প্রায় আসেন। ভদ্রলোকের নাম গডফ্রে নর্টন। দেখেছো ওয়াটসন, একজন গাড়ির কোচওয়ানের সঙ্গে বন্ধুত্ব বাতিয়ে ফেলতে পারার কি সুবিধে। এই নর্টনকে বহুবার বাড়ি পৌঁছে দিয়েছেন, ফলে খবর রাখে ভালো। এই নর্টন যে আমাদের গল্পে বেশ ইম্পর্টেন্ট এক চরিত্র সন্দেহ নেই, প্রায় রোজই আসে। তারপর আবার ব্যাটা একজন উকিল, আর এখানে খটকাটা লাগছে জানো ওয়াটসন, আইরিন অ্যাডলারের সঙ্গে ওর সম্পর্কটা ঠিক কি, ক্লায়েন্ট। তাহলে তো ওই ছবিটা আইরিন ওকে নিশ্চয়ই সঁপে দিয়েছেন, নিছক বন্ধু হলে অবশ্য ছবিটা না দেখানোই এক্সপেক্টেড। এটার উপরেই নির্ভর করছে আমি ইনভেস্টিগেশনের পরিধিটা কতটা বাড়াব, ব্রায়নি লজেই মন দেব না নর্টনের ইনার টেম্পলের চেম্বার অবধি। সরি ওয়াটসন, এই হেন আর তেন বলে বোর করছি তোমায়, কিন্তু আমার জীবনের ঝুট ঝামেলা, আর কাকে বলবো ভাই।
আজে বাজে বকো না, বলো বলো।
তো আমি এসব ভেবেই আকুল, হঠাৎ দেখি ব্রায়নি লজের সামনে একটা জমকালো ঘোড়ার গাড়ি থামল। লাফিয়ে নামলেন যিনি, তিনি বেশ সুদর্শন ওই ডার্ক হ্যান্ডসাম, ঠিক যার কথা শুনেছিলাম তেমনি। মনে হলো প্রচন্ড তাড়ায় রয়েছেন। যেন ওয়াটসন গাড়ি থেকে নেমেই ছুট লাগালেন ভেতরে, আর এমন ভাবে ঢুকলেন যেন নিজের বাড়ি।
আচ্ছা, তারপর
আধ ঘন্টা মতন ছিলেন ভেতরে। এবার জানলা দিয়ে যা দেখলাম মনে তো হলো সাংঘাতিক উত্তেজিত, বেশ অধৈর্য হয়ে এদিক ওদিক পায়চারি করছেন আর হাত নাড়ছেন আরো উত্তেজিত হয়ে। আইরিনকে অবশ্য একবারও দেখতে পেলাম না।
ঝগড়া টগড়া নাকি
জানি না, তবে ভদ্রলোক বেরোলেন যখন আরো বিক্ষিপ্ত লাগলো, মেজাজ সপ্তমে, প্রায় দৌড়চ্ছেন। একটা সোনার ঘড়ি পকেট থেকে বের করে সময়টা দেখলেন, তারপর তড়াক করে গাড়িতে চেপে কোচওয়ানকে নির্দেশ দিলেন পাগলের মতো ছোটাও গাড়ি, প্রথমে গ্রস অ্যান্ড হ্যাঙ্কিজে যাব, তারপর চার্চ অফ সেন্ট মনিকা, 20 মিনিটে পৌঁছে দিতে পারলে বকশিস পাবে। তো হুশ করে আর বেরিয়ে তো গেল। আমি দাঁড়িয়ে ভাবছি কি করি কি করি, পেছনে ওমা আরেক কাণ্ড, সামনে এসে থামলো আরেকটা গাড়ি যেন আগে থেকে ঠিক করা। গাড়িটা ভালো করে থামেও নি, দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলেন এক মহিলা, জাস্ট এক চিলতে দেখলাম তাকে, কিন্তু ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, কি বলবো তোমায়, কি অকল্পনীয় সুন্দরী, যে কেউ প্রেমে পড়ে যাবে।
আরে নিকুচি করেছে প্রেমে পড়বে, কি করলো বলো,
করবে আবার কি, উঠেই সেই এক ইনস্ট্রাকশন চার্চ অফ মনিকা চলো, জলদি মিনিট কুড়ির মধ্যে পৌঁছে দিতে পারলে বকশিস।
আজব, এও এক কথা বলে।
এক্স্যাক্টলি, আমিও পরের গাড়িতে উঠে দিলাম ছুট। আমার ওই ময়লা পোশাক দেখে কোচোয়ান খুব একটা ইচ্ছুক ছিল না, কিন্তু আমিও তো ওকে সেই একই টোপ দিয়েছি, কুড়ি মিনিটে পৌঁছে দিলে বকশিস। ফাঁকা রাস্তার জন্যই হোক বা বকশিস পাওয়ার জন্যই হোক, কোচোয়ান ঝড়ের গতিতে পৌঁছে দিল চার্চে, কিন্তু অন্য দুজন আমার আগেই পৌঁছে গিয়েছিলেন। তা চার্চে ঢুকে দেখি ভো ভা, কেউ কোথাও নেই, অবশ্যই ওই দুজন ছাড়া। ও হ্যাঁ, আরেকজন প্রিস্টও ছিলেন। তিনজন মিলে চার্চের অল্টারের সামনে দেখি দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আমি তো চার্চে এমন ভাবে ঘুরছি যেন দেখতে এসেছি চার্চটা টুরিস্ট গোছের। হঠাৎ, তুমি ভাবতে পারবে না ওয়াটসন কি কাণ্ড, আমি অবধি ঘাবড়ে গিয়েছি। ওরা দেখি আমার দিকে তাকিয়ে, আর গডফ্রে নর্টন আমার দিকে দৌড়ে এসে বলে,
ওফ কি ভাগ্য, কি ভাগ্য, এই তো আপনাকে দিয়েই হবে, আসুন 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 প্লিজ।
আসুন মানে কি করবো আমি?
আরে সে বলবো পরে, আগে আসুন না, কি মুশকিল, আর তো তিন মিনিট বাকি। আরে প্লিজ আসুন, মিস হয়ে গেলে আর কোন বৈধতাই থাকবে না।
ওয়াটসন কিছু বোঝার আগেই দেখি আমি অল্টারে দাঁড়িয়ে আছি, কানে কি সব ফিসফিস করে বলে দেওয়া হচ্ছে, আর আমিও বাধ্য ছেলের মতো সেগুলো আওড়ে যাচ্ছি। একদিকে আমার সেই গডফ্রে নর্টন, আর অন্যদিকে আইরিন অ্যাডলার, আর আমি কিনা ওদের বিয়ের একমাত্র সাক্ষী। জাস্ট বোঝো কাণ্ডটা। বিয়ের পর ওই নর্টন তো আত্মহারা, জড়িয়ে টড়িয়ে ধরে একাকার, আমি না থাকলে রাস্তায় বেরিয়ে সাক্ষী ধরতে হতো, খাটুনিটা বাঁচিয়ে দিলাম।
এ তো ভারী আশ্চর্যের ঘটনা, তো এবার কি মানে কি হবে এবার?
আরে আমি তো পুরো তাজ্জব বনে গেছিলাম, বিয়ে হয়ে গেল তার মানে তো এবার একসঙ্গে বেরিয়ে যাবে। আমিও মনে মনে ছকে নিচ্ছি কি হলে কি করব। দেখলাম ওরা দরজা অবধি একসঙ্গে এসে যে যার মতো বাড়ি ফিরে গেল,
বিয়ে করে আলাদা চলে গেল।
খাওয়া দাওয়া মাথায় উঠেছে, দাঁড়াও একটু কোল্ড বিফ আর বিয়ারের ব্যবস্থা করি, সকাল থেকে যা গেল অবশ্য সন্ধ্যেবেলায় আরো চাপ বাড়বে। ওয়াটসন তুমি আবার কেটে পড়ো না, কাজ আছে।
এই আমি গ্যাট হয়ে বসলাম।
আইন ভাঙতে কোনো আপত্তি নেই তো?
আর গিস না,
জেল হাজত হওয়ার ভয়?
কোনো ভালো কাজের জন্য হলে কোচ পরোয়া নেই।
আহা, কাজ তো বেজায় মহৎ।
তাহলে মহোদয় আমি আপনার সেরা বাজি।
আচ্ছা কিন্তু কি প্ল্যান করছো বলো তো?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু পেট পুজোটা সেরে ফেলি, আর সময় পাবো না, পাঁচটা বাজে প্রায়, দু ঘন্টার মধ্যে অ্যাকশনে নেমে পড়তে হবে। আইরিন অ্যাডলার সাতটা নাগাদ বাড়ি ফেরেন, আমরা তখন ব্রায়ানি লজে যাব, ভদ্রমহিলার সঙ্গে একবার আলাপটা সেরে নেওয়া উচিত।
তারপর?
সেটা তুমি আমার উপর ছাড়ো, কখন কি হবে সব আমার আগে থেকে ঠিক করা। শুধু একটা কথা, যা ইচ্ছে হোক যদি কিছু বেগতিকও দেখো জাস্ট চুপ করে থাকবে, ঘাবড়াবে না, ক্লিয়ার?
অর্থাৎ আমি স্পিক টি নট?
হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমার ইনস্ট্রাকশন ফলো করে যাবে। হয়তো একটু গড়বড় হতে পারে, আমায় ভেতরে ঢুকিয়ে নেওয়া হতে পারে, তুমি আসবে না পেছন পেছন, উতলা হবে না। ঠিক চার পাঁচ মিনিট পর বসার ঘরে জানলাটা খুলবে, তুমি ঠিকঠাক পজিশন নিও কিন্তু, আর এমনিতেই আমি তোমায় ওখান থেকে দেখা দেব। আর তারপর আমি যেই না হাত তুলব, তুমি ঘরের মধ্যে ছুঁড়বে যা আমি তোমায় ছুঁড়তে দেব, আর সঙ্গে সঙ্গে আগুন আগুন বলে হই হই জুড়ে দেবে, বুঝলে?
পারফেক্টলি।
না এটা ধরো, সাংঘাতিক কিছু নয়, সাধারণ একটা স্মোক রকেট, এটাই তোমায় ছুঁড়ে দিতে হবে। আর যেই না তুমি আগুন আগুন বলে রব তুলবে, রাস্তার বাকিরাও যোগ দেবে সেই গন্ডগোলে, তুমি তখন ওখান থেকে সরে পড়বে আর রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করবে। মিনিট দশের মধ্যে আমি ওখানে তোমায় জয়েন করব।
হয়ে যাবে বস, কোনো চিন্তা করো না।
আচ্ছা দাঁড়াও, তোমায় দেখাই আমার নতুন সাজ।
শার্লক ঘরের ভেতর ঢুকে গেল, আর কিছুক্ষণ পর যে বেশে বেরোল, যথারীতি চেনার কোনো উপায় নেই। একটা চওড়া কালো হ্যাট মাথায়, ব্যাকি ট্রাউজার্স, সাদা টাই, এমনকি পোশাকের সঙ্গে হাসিটা, হাঁটার কায়দাটা এমন বদলে নিয়েছিল যে তাজ্জব হয়ে যেতে হয়। স্মিত হাসিটাসি নিয়ে শার্লক একটা সম্পূর্ণ আলাদা মানুষ যেন, নেহাত ক্রাইম টাইমের দিকে চলে এলো, নয়তো বাজি ফেলে বলছি থিয়েটার জগৎ এক নক্ষত্রকে পেত। সাতটা তখন বাজতে কিছুক্ষণ, সন্ধে নেমে এসেছিল, রাস্তার আলো একে একে জ্বলছিল। ব্রায়নি লজটা দেখতে হুবহু শার্লক যেমন বর্ণনা দিয়েছিল তেমন, কিন্তু আশপাশটা যেরকম নিরিবিলি ভেবেছিলাম তেমন নয় দেখলাম। বেশ লোকজন আড্ডা মারছে, গুলতানি করছে, কয়েকজন অপরিচ্ছন্ন পোশাক পরে খেয়াল করলাম মুখে সিগার নিয়ে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছে। হবে চ্যাংরা ছোকরা, পাত্তা দিয়ে লাভ নেই। তো আমাদের অপেক্ষা চলতে থাকল, কখন আসবেন ম্যাডাম?
দেখো ওয়াটসন, এই বিয়েটা হয়ে না কেস আরো সহজ হয়ে গেল। ফটোগ্রাফটা এখন দুমুখো তরোয়াল হয়ে গেল। আইরিন চাইবেন না গডফ্রে এই ছবিটা দেখুন, আবার আমাদের রাজা মশাইও চাইবেন না আইরিন এই ছবিটা নিয়ে কিছু করুক। কিন্তু প্রশ্ন হল, ছবিটা রয়েছে কোথায়?
সঙ্গে নিয়ে ঘুরবে বলে মনে হয়?
বড় বাঁধানো ছবি, কোথায় লুকোবেন? ড্রেসের মধ্যে, বেডহপ হয়ে থাকবে, মনে হয় না। প্লাস তুমি কি মনে করছো, আইরিন জানেন না রাজা লোক লাগিয়েছেন ওর পেছনে? শুনলেই তো, দুবার চিন্তায় এরও চেষ্টা করিয়েছিলেন, ফলে সঙ্গে নিয়ে তিনি ঘুরবেন না।
তাহলে
সেটাই তো। দেখো একটা সম্ভাবনা আছে, যে উকিলকে হয়তো রাখতে দিয়েছেন, কিন্তু সেখানেও খটকা আছে। মহিলারা জেনারেলি খুব সিক্রেটিভ হয়, তো অতএব খুব চান্স কম যে নিজের গোপন খবর অন্য কাউকে যেচে বলবেন। লুকোলে নিজেই উপায় বের করবেন। আর ইয়োর ম্যাজেস্টি বলছিলেন না, আইরিন হুমকি দিয়েছেন কিছুদিনের মধ্যেই ওটি ব্যবহার করবেন, তার মানে হাতের কাছেই কোথাও একটা ওটা আছে, বাড়িতেই কোথাও, বুঝলে ওয়াটসন?
কিন্তু শার্লক বাড়িতেও তো দুবার চোর হানা দিয়েছিল, পাইনি তো।
ধুস, দেখার চোখই নেই বুড়বাকগুলোর।
তো তুমি কি করে দেখবে?
কে বললো আমি দেখবো? উনি আমায় দেখাবেন।
ইয়ার কি হচ্ছে, উনি তোমায় দেখাবেন? কেন
দেখাবেন? দেখাবেন ওয়াটসন, না দেখি উপায় থাকবে না। দাঁড়ো, একটা গাড়ির আওয়াজ পেলাম বলে মনে হলো। ওকে ওয়াটসন, রেডি? সব মনে আছে তো?
বেশ সুসজ্জিত একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আর উমা, থামা মাত্রই দেখি রাস্তার একটা লোফার গিয়ে দরজা খুলে আইরিনকে নামার ব্যবস্থা করে দিচ্ছে। ব্যাটাকে এতক্ষণ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলদানি করছে, ভেবেছিলাম আইরিনকে সাহায্য করলে দু এক পয়সা ভাগ্যে জুটবে। কিন্তু ও আর কিছু করার আগেই আরেকজন হামলে পড়ল ওর উপর। ব্যাস মুহূর্তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল, আরো দু একটা লোকও গিয়ে হাজির হল সেখানে। সাংঘাতিক হট্টগোল বেঁধে গেল। আইরিন কি বিপদে ভাবো, ওকে কে নামতে সাহায্য করবে তা নিয়ে ঝগড়া লেগে গিয়েছে, আর সে বেচারা নামতেই পারছে
না।
বাগবিতণ্ডা যথারীতি গড়ালো হাতাহাতিতে। আইরিন খামোখা এর মধ্যে পড়ে দিশাহারা। তখনই দেখি শার্লক ভিড় ছাপিয়ে আইরিনকে বাঁচাতে গিয়েছে।
কি হচ্ছে নাকি, শোনো এখান থেকে,
আর যেতেই বিপত্তি, বোধ হয় আচমকা লেগে গিয়েছিল, দুম করে মাটিতে পড়ে গেল শার্লক। সেটা দেখে ওই ব্যাগাবনগুলো দে দৌড় ওখান থেকে, আর কিছু ভদ্র পোশাক পরা মানুষ যারা এতক্ষণ গন্ডগোলটা দূর থেকে দেখছিল তারা এবার খুব তৎপর হয়ে এগিয়ে এসে দেখলাম শার্লককে তুলছে। আইরিন ততক্ষণে ভিড় থেকে বেরিয়ে সিঁড়িতে উঠে পড়েছে, তার ফিগারটা ঝলসে দিচ্ছে যেন আশপাশকে। সে হঠাৎ বলে উঠল,
শুনুন শুনুন দেখি, ভদ্রলোক খুব চোট পেয়েছেন কি?
মারা গেছেন বোধ হয়। আরে না না, শ্বাস নিচ্ছে তো, কিন্তু বাঁচবে না বেশিক্ষণ, হসপিটাল নিয়ে যেতে যেতেই।
না না, ওর কিছু হবে না, খুব সাহসী উনি, উনি আজ না থাকলে তো ওই লোকগুলো আমার সব চিন্তায় করে নিত। এই উনি শ্বাস নিচ্ছেন, এই যে।
কিন্তু ওকে তো এভাবে রাস্তায় ফেলে রাখা যাবে না, ভেতরে নিয়ে যাওয়া যায়।
আরে সে কি, নিশ্চয়ই নিশ্চয়ই, আনুন।
ধীরে শার্লককে ব্রায়নি লজের ভেতর নিয়ে যাওয়া হল।
এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সোফাটাই শুয়ে দিন প্লিজ। হ্যাঁ,
সোফায় শোয়ানো হল। আমি প্ল্যান অনুযায়ী এক পাও নড়িনি। সবটা দেখছিলাম বাইরে থেকে। দেখলাম ঘরের আলো জ্বালা হল। কে জানে শার্লক তখন শুয়ে শুয়ে কি ভাবছিল, কিন্তু সত্যি বলছি আমার না অদ্ভুত একটা লাগছিল। এমন মায়াবী এক মহিলার সঙ্গে এমন একটা খেলা খেলছি, উনি তো জানেনই না যে এটা একটা ট্র্যাপ। কিন্তু কি আর করা, এখন তো আর শার্লকের বিশ্বাস ভঙ্গ করতে পারি না। অগত্যা পকেট থেকে ওর দেওয়া স্মোক রকেটটা বার করলাম, মন শক্ত করলাম। মনে হল আমরা তো আর ওকে আঘাত দিচ্ছি না, শুধু চেষ্টা করছি যাতে অন্য একজনকে ও আঘাত না করে। যা, হোমস ততক্ষণে খানিক ধাতস্থ হয়ে উঠে বসেছে। আমি স্পষ্ট দেখতে পেলাম ও উঠে ইশারা করছে, যেন ঠিক করে নিঃশ্বাস নিতে পারছে না, হাঁপ ধরছে। এবং তক্ষণই একজন কাজের মেয়ে দৌড়ে গিয়ে ঘরের সব জানলা হাট করে খুলে দিল যাতে বাতাস ঢোকে। শার্লক ঠিক সেই মুহূর্তেই ওর হাতটা উপরে তুলল। দ্যাট ওয়াজ মাই সিগন্যাল। ব্যাস, আমি জোরে স্মোক রকেটটা ঘরের মধ্যে ছুঁড়ে দিলাম, দিয়ে চিৎকার করে উঠলাম, আগুন আগুন! আর যেই না আমি চেঁচিয়েছি, আশেপাশের রাস্তায় যারা ছিল সমস্বরে তারা তুলল আগুন আগুন রব। সে এক কেলেঙ্কারি কাণ্ড, সবাই যেদিকে প্রাণ চায় ছুটছে, চেঁচামেচি, প্যান্ডেমোনিয়াম যাকে বলে। আর তার মধ্যে দেখি শার্লকই ঘরের মধ্যে থেকে সবাইকে আশ্বস্ত করছে,
কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ফলস অ্যালার্ম এটা, শান্ত হন আপনারা প্লিজ।
আমার তো কাজ সারা হয়ে গিয়েছিল, ফলে আমি বাই স্পিড বাড়িয়ে ওখান থেকে সরে গেলাম। অপেক্ষা করছি মনের মাথায়, ঠিক দশ মিনিট পর সেই পরিচিত হাতের টোকা পিঠে শার্লক হাজির। দুজনে মিলে হন হন করে চুপচাপ কিছুটা হেঁটে চলে এলাম একটা ফাঁকা নিরিবিলি রাস্তায়।
এর চেয়ে ভালো কিছু হতেই পারত না ডাক্তার, দারুণ করেছ।
ছবিটা পেলে?
কিন্তু জানি কোথায় রাখা।
কি করে?
ম্যাডাম দেখালে, সেই যে তোমায় বলেছিলাম।
মানে? খুলে বলো না
ওয়াটসন, ওয়াটসন, অত উতলা হও কেন? বলছি বলছি, তুমি তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলে রাস্তায় যতজন ছিল প্রায় সবাই আমার ফিট করা নাটক করছিল।
হ্যাঁ, সে তো খানিক আন্দাজ করেছিলাম।
তারপর ধরো যখন গোলমাল বাঁধল, আমার হাতে ওই কিছুটা লাল রং ছিল, সেটাই মুখে লাগিয়ে ধরাশায়ী হয়ে গেলাম। জানোই তো মান্ধাতার আমলের ট্রিক।
সেটাও বুঝলাম, কিন্তু
তারপর আর কি, আমায় ভেতরে নিয়ে যেতে ওরা বাধ্য হলো। ইনফ্যাক্ট আইরিনের সামনেও তো আর কোনো উপায় ছিল না, উনি আর কি বা করবেন বলো। আর নিয়ে শোয়ালো কোথায়? না, সিটিং রুমে, ঠিক যে ঘরটা আমি সাসপেক্ট করেছিলাম। মানে দেখো, ইদা ওটা সেই ঘরে ছিল বা বেডরুমে, আমায় বের তো করতেই হতো। তখনই আমি হাঁপিয়ে হাঁপিয়ে একাকার করলাম, ওরা জানালা খুলে দিল, অ্যান্ড ইউ হ্যাড ইয়োর চান্স।
কিন্তু তাতে তোমার কি সুবিধা হল
বলো কি? ওটাই তো সবচেয়ে জরুরি মুহূর্ত ছিল। শোনো, যখনই কোনো মহিলা শোনেন যে বাড়িতে আগুন লেগেছে, প্রথমেই কি করেন? সব থেকে মূল্যবান জিনিসটা আগলাতে দৌড়ন। ধরো একজন বিবাহিত দৌড়বেন তার বাচ্চাকে সামলাতে, অবিবাহিতা হয়তো তার গয়নার বাক্স নিতে দৌড়বেন। আইরিনের ক্ষেত্রে আমার মনে হয়েছিল ওই ছবিটার চেয়ে দুর্মূল্য সেই মুহূর্তে ওর কাছে কিছুই ছিল না, ফলে আগুন আগুন চিৎকার শোনা মাত্রই তিনি ছুটবেন সেটা নিতেই। আর সত্যি, সবাই মিলে এমন ভয়াবহ গোলমাল জুড়েছিল, ক্যা বাত, দারুণ কাজ হয়েছে। ওই ধোঁয়ার মধ্যে দিয়ে আমি দেখলাম আইরিনকে পরিমরি করে ছুটে যেতে ওই ছবিটার দিকে। ওটা বুঝলে ওয়াটসন, একটা স্লাইডিং প্যানেলের পেছনে রয়েছে, সিটিং রুম থেকে একটু বেরিয়েই। আইরিন প্যানেলটা সরিয়ে ওটা বের করলেন, তারপর যেই না আমি সবাইকে আশ্বস্ত করলাম কোনো আগুন নয়, ফলস অ্যালার্ম এটা, তখনই আইরিন ওটা রেখে ওখান থেকে কোথায় যেন মিলিয়ে গেলেন। বোঝাই গেল না তো আমি আর কি করি, কাজও প্রায় শেষ, তাই ওখান থেকে ধীরে ধীরে উঠে পড়লাম। একবার ভাবলাম ছবিটা তখনই নিয়ে নেই, কিন্তু কোচম্যানও ছিল আমার সামনে, তাছাড়া একটুও হড়বড় করলে পুরো ব্যাপারটা কেঁচে গন্ডুষ হয়ে যেতে পারে।
তো এবার
কাজ তো গুটিয়েই এলো। ইয়োর ম্যাজেস্টিকে একটা খবর দিই, কাল একবার এখানে আসবো, তুমি থাকলেও ভালো হয়, আমাদের সিটিং রুমে বসানো হবে, কিন্তু বাড়ির মালকিন আসার আগেই আমরা ছবিটা নিয়ে ওখান থেকে চম্পট দেব। ইয়োর ম্যাজেস্টি নিজের হাতে ছবিটা নিতে নিশ্চয়ই বেজায় আহ্লাদিত হবেন।
আচ্ছা, তাহলে কটা নাগাদ কাল?
সাপ সকাল 8টায়। আইরিন তখন ঘুম থেকে যে ওঠেন না সেটা জেনে নিয়েছি, সো উই উইল হ্যাভ এ ক্লিয়ার ফিল্ড। আর তাছাড়া আমাদের শিগগিরই সেরে নিতে হবে, কারণ নতুন বিয়ে হয়েছে, কে জানে কখন কোন অভ্যেস বদলে যায়। যাই, ইয়র ম্যাজেস্টিকে একটা টেলিগ্রাম করে দিই।
আমরা ততক্ষণে বেকার স্ট্রিট অব্দি চলে এসেছি। শার্লক পকেটে হাত দিয়ে চাবিটা খুঁজছিল, হঠাৎ কে যেন বলে গেল,
গুড নাইট মিস্টার শার্লক হোমস।
রাস্তায় তখন অনেকেই ছিলেন, কিন্তু মনে হল ওটা একজন অল্প বয়সী যুবক বলে গেল। এক দণ্ড আর দাঁড়াল না।
গলাটা বড্ড চেনা আমার, কে হতে পারে, বড্ড চেনা।
সেদিন আমি বাড়ি ফিরলাম না, বেকার স্ট্রিটেই ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল টোস্ট আর কফি খাচ্ছি, হঠাৎ রাজামশাইয়ের আগমন। তুমুল উত্তেজিত তিনি। শার্লককে দু কাঁধ ধরে বললেন,
পেয়ে গেছেন ওটা?
এখনো না।
কিন্তু আশা করছেন পেয়ে যাবেন তো?
আলবাত।
তবে তবে আর দেরি কিসের, আর তর সইছে না, চলুন 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 চলুন। কোথায় যাব?
একটা গাড়ি লাগবে।
আরে ছাড়ুন তো, আমার কোচ দাঁড়িয়ে আছে বাইরে।
তবে তো হয়েই গেল। ইউর ম্যাজেস্টি, আইরিন বিবাহিত।
বিবাহিত? কবে?
গতকাল।
কার সঙ্গে?
একজন উকিল, গডফ্রে নটন।
কিন্তু কিন্তু ও তাকে ভালোবাসতে পারে না।
ভালোবাসলেই ভালো।
কেন?
কারণ তাতে ইয়োর ম্যাজেস্টির ভবিষ্যতে যাবতীয় ঝামেলা মিটে যাবে। দেখুন, উনি আপনাকে না ভালোবাসলে আপনার জীবনে নাকও গলাবেন না। সিম্পল।
তা ঠিক, কিন্তু ও যদি আমাকে বিয়ে করত, কি ভালো যে রানী হতো না।
ড্রাইনি লজের দরজা দেখি হাট করে খোলা, একজন বয়স্ক মহিলা বাইরে দাঁড়িয়ে, যেন কারোর অপেক্ষায়।
আপনি শার্লক হোমস তো?
হ্যাঁ, আমি, বলুন।
হ্যাঁ ম্যাডাম, আমায় বলে গেছেন আপনি আসবেন। তিনি আসলে ভোর 5:15 ট্রেনে ইউরোপ বেরিয়ে গেছেন।
বেরিয়ে গেছেন মানে? মানে তিনি ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন?
হ্যাঁ, ফরএভার।
আর ওই কাগজপত্র, ছবি, হায় কপাল, সব গেল, সব সব গেল।
দাঁড়ান দাঁড়ান দেখছি।
শার্লকের পেছন পেছন আমরাও ঢুকলাম বসার ঘরে। সে কি কাণ্ড ঘরে, সম্পূর্ণ লন্ডভন্ড, যেন কেউ তোলপাড় করে কিছু একটা খুঁজেছে। শার্লক দৌড়ে গিয়ে একটা স্লাইডিং প্যানেল ঠেলে ভেতরে হাত ঢোকাল। সেখান থেকে বেরোল একটা বাঁধানো ছবি আর একটা চিঠি। ছবিটা স্বয়ং আইরিন অ্যাডলারের, একটা ইভিনিং ড্রেস পরা অবস্থায়, আর চিঠিটা লেখা শার্লককে, সম্ভবত গত রাতে। শার্লক খামটা ছিঁড়ে ফেলে চিঠিটা খুলল।
মাই ডিয়ার শার্লক হোমস, আপনি সত্যি দারুণ ছক কষেছিলেন। কুর্নিশ, সেদিন আগুন আগুন বলে চিৎকার অবধি আমি কিছুই টের পাইনি, কিন্তু তারপর একটু খটকা লাগলো। ভাবতে বসলাম, বুঝলাম একটু কাঁচা কাজ করে ফেলেছি। আমি তো জানতাম আপনার কথা, খবর পেয়েছিলাম যে রাজা আমার পেছনে কাউকে লাগাবেন, আন্দাজ করেছিলাম আপনিই হবেন। আপনার ঠিকানা ঠিকানা সব জেনে নিয়েছিলাম, কিন্তু তাও বড় বোকা বনলাম। আপনি আমায় দিয়ে যা চাইছিলেন করিয়ে নিলেন। প্রথমবার সন্দেহ হওয়ার পরেও আপনার ওই শান্ত ভদ্র ছদ্মবেশ দেখে ভুলে গেছিলাম। মনকে ভাবাতে পারিনি যে আপনার কোনো দূরভিসন্ধি আছে, কিন্তু জানেন তো আমি একজন পেশাদার অভিনেত্রী, নানান রকম সাজ আমারও সহজে আসে। আপনি যখন ওই ধোঁয়া ধোঁয়ার মধ্যে পড়েছিলেন, আমি তক্ষুনি আমার বিশ্বস্ত কোচওয়ান জনকে আপনার উপর নজর রাখার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তারপর দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ছেলেদের পোশাক পরে আপনার পিছু নিলাম। ভেবেও বেশ রোমাঞ্চ হচ্ছিল, বিখ্যাত শার্লক হোমসের কেসে আমি সাসপেক্ট। মনে আছে নিশ্চয়ই, ঠিক বাড়ি ঢোকার মুহূর্তে একজন অল্প বয়সী ছেলে আপনাকে শুভরাত্রি বলেছিল। কি, চিনতে অসুবিধা হয়নি তো? ওখান থেকেই আমি আমার স্বামীর কাছে চলে গিয়েছিলাম। আমরা দুজনে মিলে স্থির করলাম পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আফটারঅল কি দুদিন একজন প্রতিপক্ষ জুটেছে আমাদের। অতএব যখন আপনি আমার বাড়ি আসবেন আমায় পাবেন না, আর যে জন্য আপনি আসছেন অর্থাৎ ওই ছবিটা, সেই নিয়ে আপনার মক্কেলকে মাথা ঘামাতে বারণ করুন। আমি সৌভাগ্যবতী যে একজন অসাধারণ প্রেম পেয়েছি, আপনার মক্কেলের চেয়ে হাজার গুণ ভালো। রাজা যা ইচ্ছে করতে পারেন, সেই মেয়ে কোনো কিছুই করবে না যাকে রাজা অন্যায়ভাবে দুঃখ দিয়েছেন। ছবিটা আমি রেখেছি একমাত্র নিজেকে বাঁচাবার জন্য, পাছে রাজা ভবিষ্যতে আমার বিরুদ্ধে কোনো বাজে ব্যবস্থা নেন। আমি ওনার জন্য অন্য একটা ছবি রেখে গেলাম, যদি ইচ্ছে করেন উনি নেবেন। আসলে হোমস, অদ্ভুত আলাপ হলো আমাদের, কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগলো। ইতি আয়ারন নটন।
কি সাংঘাতিক মহিলা, কি সাংঘাতিক! আমি বলেছিলাম না দারুণ রানী হতেন। আফসোস হয়, একটুও যদি সমগোত্রী হতেন আমি সামলে নিতাম।
আমার তো মনে হয় উনি আপনার চেয়ে অনেক উঁচু মানের মানুষ। ইওর ম্যাজেস্টি, আমি দুঃখিত আপনাকে ওই ছবিটা এনে দিতে পারলাম না।
বলেন কি মশাই, এর চেয়ে ভালো কিছুই হতে পারত না। ওই মহিলাকে তো আমি হাড়ে হাড়ে চিনি, কথার দাম আছে বটে। একবার যখন বলেছেন ছবি প্রকাশ করবেন না, তাই হবে। উফ, আমি নিশ্চিন্ত। আপনি শুধু বলুন কি চান, পারিশ্রমিক। আরে বলুন বলুন মিস্টার হোমস, কি যে হালকা লাগছে না
এই মহামূল্যবান ছবিটা।
এটা মানে এই আইরিনের ছবিটা?
হ্যাঁ।
বেশ তো, নিন না।
অসংখ্য ধন্যবাদ। তাহলে তো আর কিছু করার নেই এ বিষয়ে, ভালো থাকবেন, আসি, গুড বাই।
রাজামশাই একগাল হাসি দিয়ে ওনার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শার্লক সেসব সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এড়িয়ে চলে গেল ছবিটা নিয়ে। আর এইভাবেই শেষ হল এমন এক পর্ব যা নাকি বোহিমিয়ার ইতিহাস বদলে দিতে পারত, আর যেখানে শার্লক হোমস অবধি পুরো দস্তুর পরাস্ত হয়ে গেল এক মহিলার কাছে। শার্লককে আমি এর আগে বহুবারই মহিলাদের নিয়ে হাসি ঠাট্টা করতে শুনেছি, কিন্তু সেদিনের পর আজ অবধি এমন কিছুর পুনরাবৃত্তি আর হয়নি। আর আইরিন অ্যাডলার সেদিন থেকেই শার্লকের কাছে, ওই যে শুরুতে বললাম না, দ্য ওম্যান। শুনছিলেন আ স্ক্যান্ডাল ইন বোহিমিয়া, মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল, গল্প অনুবাদ ও এই পর্বটি পরিচালনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য, বিশেষ সহযোগিতায় অভিষেক, বিভিন্ন ভূমিকায় ওয়াটসন, দীপ, বোহিমিয়ার রাজা অনির্বাণ ঘোষ, শার্লক হোমস মীর এবং আইরিন অ্যাডলার শ্রীলেখা মিত্র, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীলেখা মিত্রকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।
Exclusively on FusionBD.com.